বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 24 মে, 10 জ্যৈষ্ঠ এবং ফার্সি 3 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইয়েদ ইব্রাহিম রাইসির ওমান সফরের গুরুত্ব নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কোনো খাদ্য সংকট হবে না বলে দেশটির খাদ্যমন্ত্রীর আশ্বাস বাণী সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সন্ত্রাসী হামলায় শহীদ ইরানি কর্নেল খুদাইর রক্ত বৃথা যাবে না বলে IRGC-র ঘোষণা, ফিলিস্তিনিদের প্রতিবাদ। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ঢাকা। কুতুব মিনারে পূজা করার আবেদনের বিরোধিতা করল ভারতের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা, কখনই সেখানে পূজার ঘটনা ঘটেনি। এবং তাইওয়ান ইস্যুতে ডিগবাজি দিলেন মার্কিন প্রেসিডেন্ট, নিজের বক্তব্য পাল্টে বললেন মার্কিন অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন IRGC-র শহীদ কর্নেল হাসান সৈয়দ খুদাইয়ের রক্ত বৃথা যাবে না। তিনি আজ তেহরানে ইমাম হুসেন আলাইসাল্লাম স্কোয়ারে ওই শহীদের জানাজা অনুষ্ঠানের অবকাশে এক সাক্ষাৎকারে একথা বলেন। আল মাসিরা টিভি চ্যানেলকে তিনি আরও বলেন, শত্রুদের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে, তাদের কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না। জেনারেল সালামি বলেন, শত্রুরা যা ইচ্ছা তাই করবে তা হতে পারে না, এটা করতে দেওয়া হবে না। শত্রুদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রাখা হবে। তিনি বলেন, শত্রুরা কখনই ইরানকে ছাড়িয়ে যেতে পারবে না এবং ভবিষ্যতে ইরানের শক্তি আরও বাড়বে। গত রোববার সন্ধ্যায় IRGC-র কর্নেল হাসান সৈয়দ খুদাই যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন, তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের 5টি বুলেটের 3টি তার মাথায় এবং 2টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। IRGC-র কুস ফোর্সের কর্নেলকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো। এই হত্যাকাণ্ডকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাসচিব ফাতহি শাকিকির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছে এসব সংগঠন। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন গতকাল এক বিবৃতিতে বলেছে, কর্নেল খুদাইয়ের হত্যাকাণ্ড ফিলিস্তিনি প্রতিরোধ নেতা ফাতি শাকাকির হত্যাকাণ্ডকে স্মরণ করে দেয়। শাকাকি 1995 সালের 26 অক্টোবর মাল্টা সফরে গিয়ে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরের হামলার নিহত হয়। মাল্টার উত্তর পূর্বাঞ্চল উপকূলীয় শহর স্লিমায় শাকিকিকে তার হোটেলের সামনে দুই অজ্ঞাত বন্দুকধারী 6 রাউন্ড গুলি করে পালিয়ে গিয়েছিল। ইসলামী জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুরা ভেবেছিল ফাতি শাকিকিকে হত্যা করে তারা প্রতিরোধ আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে, কিন্তু বাস্তবে শাকিকি সহ আরও অসংখ্য শহীদের তাজা রক্তের বিনিময়ে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনের চারাগাছ এখন বিশাল মহিরূপে পরিণত হয়েছে। ইসলামী জিহাদের পাশাপাশি ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলনও এক বিবৃতিতে কর্নেল খুদাইয়ের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ ওমান সফর শেষে তেহরানে ফিরেছেন। গতকাল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল নিয়ে তিনি ওমান সফরে যান। তাঁর সফরকালে দুই দেশের মধ্যে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদ উপস্থিত ছিলেন। ওমানের সুলতান ছাড়াও দেশটির উপপ্রধানমন্ত্রী, ব্যবসায়ী, নেতৃবৃন্দ এবং প্রবাসী ইরানিদের সঙ্গে বৈঠক করেন ইব্রাহিম রাইসি। গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রাইসি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ বলে ঘোষণা করেন। তার সরকারের ওই নীতির অংশ হিসাবে এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ওমানের হ্যাঙ্গাম তেল ক্ষেত্র উন্নয়নে একটি যৌথ কমিটি গঠন করতে সম্মত হয়েছে ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওয়েজি বলেছেন, ওমানের সীমান্ত সংলগ্ন তেল ক্ষেত্রটির উন্নয়ন করে দেবে ইরান। ওমানের সঙ্গে ইরানের দীর্ঘতম সমুদ্র সীমান্ত রয়েছে। দেশটির সঙ্গে বিগত 50 বছর যাবৎ ইরানের সুসম্পর্ক বজায় ছিল। 2005 সালে দুই দেশ হ্যাঙ্গাম তেল ক্ষেত্র উন্নয়নের চুক্তি করলেও বাস্তবে এটি আলোর মুখ দেখেনি। সফরে তিনি তেল ক্ষেত্রের উন্নয়ন ছাড়াও সাগরের তলদেশে পাইপ লাইন স্থাপন করে ইরানের গ্যাস ওমানে রপ্তানির উপায় নিয়েও আলোচনা করেন। এরকম পাইপ লাইন স্থাপনের জন্য দুই দেশের মধ্যে 2013 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 25 বছরে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $6,000 কোটি। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সরকার নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে। আর্থ সামাজিক উন্নয়ন অগ্রগতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সেদেশের সরকার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য বিদ্যুতের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির বিষয়টি অনুধাবন করে সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে এবং নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, আর ভুটান থেকেও জলবিদ্যুৎ আমদানির জন্য সমঝোতা স্মারক সই প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে গতকাল একটি প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়। প্রতিবেদনটি নিয়ে সংসদীয় কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনাও করেছেন। এর আগে গত 26 এপ্রিল বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী পাম্পা ভুসার এক দ্বিপক্ষীয় বৈঠক হয়। এছাড়াও নেপালের বিদ্যুৎ খাতে বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওদিকে বিদ্যুৎ খাতের সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতা বৃদ্ধিকল্পে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব পাওয়া গেছে। আগামী বুধবার এই দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের বিষয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ উদ্যোগে রামপালে একটি 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ভারত থেকে ভেড়াবাড়া বহরমপুর HVDC আন্তঃদেশীয় সংযোগ লাইনের মাধ্যমে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। অন্যদিকে ত্রিপুরা থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা কুমিল্লা রেডিয়াল মোড় আন্তঃসংযোগ লাইনের মাধ্যমেও আমদানি করা হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI কুতুব মিনারে পুজোর দাবিতে হিন্দুত্ববাদীদের দায়ের করা আবেদনের বিরোধিতা করেছে। দিল্লির সাকেত আদালতে দাখিল করা জবাবে ASI বলেছে, কুতুব মিনারের পরিচয় পরিবর্তন করা যাবে না। কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে হিন্দু ও জৈন দেবতাদের পুজোর অধিকার পুনরুদ্ধার চেয়ে দিল্লির সাকেত আদালতে একটি আবেদন করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, কুতুব মিনার কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর অনেক মূর্তি রয়েছে। ওই আবেদন সম্পর্কে সাকেত আদালতে জবাব দাখিল করেছে ASI। ASI বলেছে, কুতুব মিনার 1914 সাল থেকে সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা পেয়েছে। কুতুব মিনারের পরিচয় পরিবর্তন করা যাবে না কিংবা এখন স্মৃতিসৌধে পুজোর অনুমতি দেওয়া যাবে না। আসলে এটি সংরক্ষিত হওয়ায় সময় থেকে এখানে কোনো পুজো হয়নি। ASI বলেছে, হিন্দু পক্ষের আবেদন আইনত বৈধ নয়, এ মুহূর্তে কুতুব মিনারে কারো পুজো করার অধিকার নেই। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় সাইফুল্লাহ কাদরী নামে এক পুলিশ সদস্য নিহত, তার মেয়ে আহত হয়েছেন। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় সাইফুল্লাহ কাদরী নামে এক পুলিশ সদস্য নিহত ও তার মেয়ে আহত হয়েছেন। আজ মঙ্গলবার শ্রীনগরের সোয়ারা এলাকায় অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণের ফলে জম্মু কাশ্মীরের এক পুলিশ কনস্টেবল তার মেয়ে আহত হন। গুলিতে গুরুতর আহত কনস্টেবল পরে মারা যান এবং তার মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কাশ্মীর পুলিশ বলছে, ওই কনস্টেবল সোয়ারার মালিক সাব এলাকার বাসিন্দা ছিলেন। এদিকে ওই হামলার ঘটনার পরে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলা কারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে। এর আগে চলতি মে মাসের প্রথম দিকে জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত গেরিলারা। শহরের জুনিমার এলাকায় জন রোডে জম্মু কাশ্মীর পুলিশের কনস্টেবল গোলাম হাসান দারের উপর গুলি চালায় গেরিলারা। ওই হামলায় কনস্টেবল গোলাম হাসান দার গুরুতর আহত হন। কর্মকর্তারা বলেন, গোলাম হাসানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। কনস্টেবল গোলাম হাসান মোটরসাইকেলে যাওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় তার কাছে অস্ত্র ছিল না। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছিলেন, আমি শ্রীনগরে জম্মু কাশ্মীর পুলিশের কনস্টেবল গোলাম হাসান দারের উপর জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমি তার পরিবার এবং জনগণকে আশ্বস্ত করছি যে ওই জঘন্য কাজের অপরাধীদের রেহাই দেওয়া হবে না। কিন্তু সেই ঘটনার জেনে অমৃতেই এবার ফের গেরিলা হামলায় নিহত হলেন এক পুলিশ সদস্য। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান ইস্যুতে দেওয়া গতকালের বক্তব্য থেকে আজ সরে এসেছেন। গতকাল তিনি বলেছিলেন, তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পন্থা বেছে নেবে ওয়াশিংটন। এরপর আজ টোকিওতে চারটি দেশের জোট কোয়াডের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাইওয়ানে মার্কিন অবস্থানে কোন রকম রদবদল ঘটেনি। গতকাল জো বাইডেন যুদ্ধের হুমকি দেওয়ার পরপরই চীন কঠোর ভাষায় এর সমালোচনা করে বলেছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণে এবং কেউ তা করতে চাইলে বেজিং এর কড়া জবাব দেবে। রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে শিগগিরই যুক্ত হচ্ছে আরও 50টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, সামারাত টু নামের 50টি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পারমাণবিক অস্ত্রাগারে স্থানান্তর করা হবে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের উচ্চতা 14 তলা ভবনের সমান বলে তিনি জানান। রোগোজিন এক টুইটারে আরও জানিয়েছেন, রাশিয়ার কাম চাতকা এলাকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একদিনের সফরে গতকাল ওমান গিয়েছিলেন। এ সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজান হোসেনের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একদিনের সফরে গতকাল ওমান গিয়েছিলেন। এই সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট রাইসির সফরে জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, এর মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে তেহরান ও মাস্কাটের মধ্যে সহযোগিতা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ওমানের নতুন সুলতান হাইসাম বিন তারিক আল সাইদের শাসনামলে এটি রাইসের প্রথম মাস্কাট সফর এবং দেশের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম বিদেশ সফর। ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। এসব চুক্তি ও সমঝোতা দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে তেহরান ও মাস্কাটের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে। এর আগে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খতিয়ে দেখতে ইরানের ব্যবসায়ী এবং অর্থনৈতিক কর্মীর সমন্বয়ে গঠিত ৫০ জনের একটি প্রতিনিধি দল ওমান সফরে যান। এর মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে সরকারি পর্যায়ের পাশাপাশি প্রাইভেট সেক্টরেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা সমান্তরালে এগিয়ে যাচ্ছে। ওমান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ২৭১০টি ইরানি কোম্পানি ওমানের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে, যার মধ্যে ১১৬৩টি কোম্পানি শতভাগ ইরানি মালিকানাধীন এবং বাকি ১৫৪৭ কোম্পানি ইরানি এবং ওমানিদের অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে এখনও অনেক পথ বাকি। প্রথম ধাপে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বর্তমান স্তরের দ্বিগুণ করতে হবে, অর্থাৎ ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যে সম্পর্ক বিরাজ করছে সে লক্ষ্য অর্জন করা অসম্ভব হবে না বলেই বিশেষজ্ঞগণ মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের খাদ্যের জন্য হাহাকার হবে না বলে আশ্বস্ত করেছেন দেশটির খাদ্যমন্ত্রী সাধারণ চন্দ্র মজুমদার। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সারা বিশ্বে যখন খাদ্যের দাম বাড়ে তখন বাংলাদেশেও খাদ্যের দাম বাড়তে পারে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে খাদ্যের জন্য হাহাকার হবে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধারণ চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেছেন, দেশে প্রচুর খাদ্য মজুদ আছে, সামনে আউশ চাষাবাদ হবে, আশা করা যায় উৎপাদনও ভালো হবে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সারা বিশ্বে যখন খাদ্যের দাম বাড়ে তখন এখানেও খাদ্যের দাম বাড়তে পারে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বাংলাদেশে খাদ্যের সংকট হবে না। এর আগের সপ্তাহে সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সামনে নির্বাচন, তাই চালের দাম বাড়তে দেওয়া হবে না। গম নিয়ে চিন্তার কারণ নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেছেন, গমের জাহাজ প্রতিনিয়ত আসছে, আমাদের প্রতিবেশী দেশ থেকে গম দেওয়ার কমিটমেন্ট রয়েছে এবং সে অনুযায়ী গম আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ভারত হঠাৎ করে গম রপ্তানি বন্ধ করার খবরে বাংলাদেশে 27 টাকা কেজির গম 42 টাকায় উঠে যায়। এই অবস্থায় দ্রুত ভারত থেকে গম আমদানির প্রক্রিয়া শুরু হয়। হিলি স্তর বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 2-3 মাসের মধ্যে গমের দাম কমে আসবে। ওদিকে ভোজ্য তেল ও গমের পর এবার মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি, কম গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে এলসি খুলতে মার্জিনের পরিমাণ বেড়ে যাওয়া, এসব কারণে আমদানি নির্ভর মশলা পণ্যের বাজারে কিছুটা সরবরাহ সংকট রয়েছে। তাছাড়া আসন্ন কোরবানির ঈদের আগে বাড়তি চাহিদা সত্ত্বেও সরবরাহ ব্যবস্থায় ধীরগতির কারণে বাজার অস্থিরতার দিকে যাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার সংক্ষিপ্ত সংবাদ। সন্ত্রাসী হামলায় শহীদ ইরানি কর্নেল খোদাইয়ের রক্ত বৃথা যাবে না বলে IRGC-র ঘোষণা, ফিলিস্তিনিদের প্রতিবাদ। নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ঢাকা। কুতুব মিনারে পূজো করার আবেদনের বিরোধিতা করল ভারতের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা, কখনই সেখানে পূজার ঘটনা ঘটেনি। এবং তাইওয়ান ইস্যুতে দিগবাজি দিলেন মার্কিন প্রেসিডেন্ট, নিজের বক্তব্য পাল্টে বললেন মার্কিন অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। খোদা হাফেজ। Thank you.